তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। নবী রহমাত শাফি উম্মাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি আমার উপর প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কেয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই আলিশান ফরমান যে আমরা শ্রবণ করলাম, মাত্র প্রতিদিন 50 বার করে দুরূদ শরীফ পাঠ করা, আর এতে কিয়ামতের ময়দানে আমাদের নসিব হবে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মুসাফা করতে পারব। যদি আমরা চাই কি এই সফলতা অর্জন করার জন্য, তবে আমাদের উচিত আমাদের প্রতিদিনের সময়গুলোকে এদিক সেদিক না কাটিয়ে আপনার বিভিন্ন ধরনের কথায় নিজের মন না লাগিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরুদ ও সালাম পাঠ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানের, আজকেও আমাদের সাথে নাতখা ইসলামে আছেন, আমরা হামদে বারি তাআলা নাতের রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনবো, আর মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন। আমরা একটি বিষয় নিয়েছি আজকে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য আর অনেক মানুষের ভুল ভাঙানোর জন্য। অনেক মানুষ ভুলবশত নিজের উপরে দোষারোপ করে, অনেক মানুষ অনেক রকমের এটা নিয়ে দুঃখ পায়, অনেক লোকের মনে সান্ত্বনা আজকের অনুষ্ঠানের বিষয়। আবার মনে করেন অনেক মানুষের নিজের উপরে যে দোষারোপ দেয় এটা থেকেও সে বাঁচতে পারবে। খুবই সুন্দর একটি বিষয় আমরা নিয়েছি আজকে আলোচনা করার জন্য, হাজারো মানুষের মনের প্রশান্তি মিলবে আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। কি বিষয় নিয়েছে, কি নিয়ে আলোচনা করব আপনাদেরকে একটু পরে জানাবো। আগে আমরা ভালো ভালো নিয়ত সহকারে সোহেব ভাই থেকে হামদে বারি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
প্রাণপ্রিয় ইসলামী ভাইরা এবং মদিনা চ্যানেল বাংলার দর্শক বিন্দু, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই। যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এবং তার প্রিয় হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন সকলে মিলে দুরুদ পাক পাঠ করে নিই।
সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা শাফিইনা, সল্লি আলা কারীমিনা, সল্লি আলা মুহাম্মাদিন। আমি মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব, আমি মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। প্রিয় নবী আমাদের ডাকবেন, আজ না হয় তো কাল যাব। পড়িয়ে সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা محمد. করো দয়া হে খুদা মহান, তুলেছি দু হাতে সমূহান। করো দয়া হে খুদা মহান, তুলেছি দু হাতে সমূহান। এ জমিনারে এ আসমান, তোমার অধীন খুদা মহান। সবর প্রতি তুমি দয়াবান, যাব কোথায় বলো রহমান। করো দয়া হে খুদা মহান, তুলেছি দু হাতে সমূহান। তুমি শোনো আমার আহ্বান, রে কোলাজ হাসরে দয়াবান। তোমার কাছে আমার আহ্বান, করো গুনাহ ক্ষমা দয়াবান। করো দোয়া কবুল রহমান, তুলেছি দু হাতে সমূহান। করো দয়া হে খুদা মহান, তুলেছি দু হাতে সমূহান। অতি মহান তোমার শান, করে সবাই তোমার গুণগান। অতি মহান তোমার শান, করে সবাই তোমার গুণগান। তুমি স্রষ্টা আমাদের ইমান, তোমার উপমানে রহমান। করো দয়া হে খুদা মহান, তুলেছি দু হাতে সমূহান। করো দয়া হে খুদা মহান, তুলেছি দু হাতে সমূহান। আমরা গরিব দুঃখী মুসলমান, আজ বিশ্বের মাঝে পেরেশান। আমরা গরিব দুঃখী মুসলমান, আজ বিশ্বের মাঝে পেরেশান। হে অনন্ত অসীম রহমান, শুনো আমাদের আহ্বান। করো দয়া হে খুদা মহান, তুলেছি দু হাতে সমূহান। করো দয়া হে খুদা মহান, তুলেছি দু হাতে সমূহান।
আজ আমরা সমাজের দিকে যখন তাকাই দর্শক শ্রোতা, সমাজের একটা শ্রেণীর লোক এমন রয়েছে যারা নিজেকে অসহায় মনে করি, হোক সেটা দরিদ্রতার কারণে, অভাবের কারণে, অসহায়ত্বের কারণে, যে কারণেই হোক না কেন নিজেকে খুবই অসহায় মনে করি আমরা। আর এই কারণে অনেক সময় আমরা নিজের মনের কথাকে প্রকাশ করতে পারি না, নিজের আবেগটাকে প্রকাশ করতে পারি না, বা আমার কথা কারো কাছে ভালো লাগে না, কেউ আমার কথা মূল্যায়ন করে না। এমন হাজারো উদাহরণ রয়েছে আমাদের মাঝে। যদি কোনো গরিব ঘরের সন্তান ভালো একটা কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার চেষ্টা করে, ভর্তি পরীক্ষা দেয়, তো তার আশেপাশের যারা থাকে ওই ছাত্রকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলে। কেন বলে? তোর বাপের কি আছে যে তুই এত নামি দামি একটা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবি? তোর তো 20%ও চান্স নেই সেখানে পাশ করার মতো, বা ভর্তি হলেও বা তোর বাবা এত টাকা কোত্থেকে দিবে? বিভিন্ন ধরনের কথা আশপাশ থেকে ওই ছেলেটার প্রতি আসে। কেন আসে? সে একজন দিনমজুরের ছেলে, তাই বলে। একবার এটা চিন্তা করি, আমার বাবার 20 টাকা আছে, কিন্তু আমি বা আমার সেই ইচ্ছা নেই বা আমি পারিনি ভালো একটা ইউনিভার্সিটিতে, ভালো একটা মাদ্রাসাতে, ভালো একটা নামি দামি আপনার স্কুল কলেজে মাদ্রাসায় ভর্তি হতে পারিনি, বা আমার লেখাপড়ার ইচ্ছা ছিল না, ছোটবেলা থেকে বাবার টাকা আছে বিদায় আমি খারাপ বন্ধুদের সাথে মিশে আছি। আপনার বাবার টাকা থাকা সত্ত্বেও আপনি পারেননি দেশের জন্য ভালো কিছু করতে, আপনি পারেননি নিজের পরিবারের জন্য ভালো কিছু করতে, কিন্তু গরিবের সন্তান হওয়ার পরেও তার মধ্যে একটা আশা আছে, তার মধ্যে একটা প্রতিভা আছে। সে নিজের প্রাইমারি লেখাপড়া শেষ করে যেতে 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 বাংলাদেশের ভালো নামি দামি একটা ইউনিভার্সিটিতে সে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষা দিয়েছে। এটাতে আপনার তো অসুবিধা দেখি না কোনো, আপনার সমস্যা এক জায়গাতেই, সে দিন মজুরের ছেলে। আজ এই দিন মজুরের কথা যখন বলি দর্শক শ্রোতা, তখন তারা সবচাইতে আমাদের দৃষ্টিতে, আমরা যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, আমাদের আছে নাম কাম, আমরা এই দিন মজুরদের যারা আছে দিন মজুর, তাদের সাথে দুইটা কথা ভালো মতো বলি না, তাদেরকে ভালো দৃষ্টিতে দেখি না, তাদেরকে ভালো স্থানে বসতে দেই না, তাদেরকে ভালো খাবার দেই না। কারণ এটা কি তার অপরাধ? সে দিন মজুর, একবার চিন্তার বিষয়, একবার ভাবার বিষয় যে একটা দিন মজুরকে আমি না তার সাথে ভালো করে কথা বলি, না তাকে ভালো খাবার খেতে দেই, না ভালো স্থানে বসতে দেই, না ভালো একটা সম্মানিত জায়গায় তাকে রাখি, কারণ সে দিন মজুর। এখন দিন মজুরটা হওয়া এটা কি তার অপরাধ ছিল? এখন যদি আপনাকে বলি আপনার বয়স 80 বছর হয়ে গিয়েছে, আপনি বৃদ্ধ লোক, আপনাকে এই সমাজে চলবে না, বা এখানে আপনার বসার জায়গা নেই, বৃদ্ধ হওয়াটা, বয়স্ক হওয়াটা কি আপনার দোষ নাকি আমার দোষ? এখানে কারো কোনো দোষ নেই, আল্লাহ তাবারক তাআলার এক সিস্টেম, আল্লাহ তাবারক তাআলা কুদরতি ভাবেই এভাবে তৈরি করেছেন, এভাবে সৃষ্টি করেছেন। কাউকে টাকা দিয়ে পরীক্ষা করছেন, কাউকে দিন মজুর বানিয়ে পরীক্ষা করছেন, কাউকে যুবক রেখে পরীক্ষা করছেন, কাউকে বৃদ্ধ বানিয়ে, বয়স্ক বানিয়ে পরীক্ষা নিচ্ছেন। এটা আল্লাহ তাআলার সিস্টেম, একটা কুদরতি সিস্টেম, দেখেন পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এভাবেই চলে আসছে। একই ঘর, একই বাবার সন্তান, 2-4 ছেলে, তার মধ্যে কিছু হয় টাকাওয়ালা আর কেউ হয় গরিব। হাজারো প্রমাণ আপনাদের সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে পাবেন, এক বাবার 2 সন্তান, এক সন্তান বিল্ডিংয়ে বসবাস করে, আর এক সন্তান হয়তো বা খেরের ঘরে বসবাস করে। এটা তার কোনো কিছু নেই, আল্লাহ তাবারক তাআলার কুদরতটা পরীক্ষা। এটা দেখি এই বান্দাকে আমি অভাবে রেখে দিন মজুর বানিয়ে সে আমার প্রতি কতটুকু শুকরিয়া আদায় করে, আর এক ব্যক্তিকে 20 টাকা দিয়ে, আরাম আয়েশ দিয়ে পরীক্ষা নেয় আল্লাহ তাবারক তাআলা, কতটুকু সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। আজকের বিষয় নিয়েছি দর্শক শ্রোতা ওই সকল ব্যক্তিদের জন্য যারা দিন মজুর হওয়ার পরে নিজের উপরে দোষারোপ চাপায়, বাস আমি তো দিন মজুর, কোনো রকম চলে গেলেই হয়, বা আমার তো কোনো কিছু নেই, আমার কথা বলার জায়গা নেই, আমার যাওয়ার জায়গা নেই। দিন মজুর হওয়ার পরে যে ব্যক্তি নিজেকে দোষারোপ করে, দুঃখ প্রকাশ করে, বা এটা নিয়ে সবসময় চিন্তাগ্রস্ত থাকে, ওই সকল ব্যক্তিদের জন্য আজকের বিষয়, দিন মজুর ব্যক্তিদের জন্য আল্লাহ তাবারক তাআলা কি রেখেছেন, আর নবীর দরবারে তাদের মর্যাদা কেমন রয়েছে, নবী তাদেরকে হাদিসে পাকের মধ্যে দিন মজুরদের ব্যাপারে কি ইরশাদ করেছেন আমরা জানবো। যদি আমরা জানতে পারি দিন মজুরের ব্যাপারে হাদিসে কি আসছে আর কোরআনে কি আসছে, ওই সকল ব্যক্তিরাও বলবে যারা টাকাওয়ালা, যাদের অর্থ আল্লাহ দিয়েছেন, যারা পয়সাওয়ালা আছেন, তারাও বলবে না আমরাও গরিব হয়ে যাই যেন আমরা 500 বছর আগে জান্নাতে যেতে পারি। আজকে শুনবে সকল আলোচনাগুলো ইনশাআল্লাহ তাআলা দিন মজুর যারা আছেন, আশা রাখি দিল মন আপনাদের বড় হয়ে যাবে। আল্লাহ তোমার শুকরিয়া, যেমন আছি এমনই যেন থাকি আর এমন থেকে যেন জান্নাতে তাড়াতাড়ি যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই অনুষ্ঠানের সাথে থাকি, আমরা অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। মাইনুদ্দিন ভাই আজ আমাদের সাথে আছে আলহামদুলিল্লাহ, মুবাল্লিগে দাওয়াত ইসলামী, তার থেকে আলোচনা শুনবো আমরা এই বিষয়গুলো নিয়ে। আলোচনায় যাওয়ার পূর্বে আমরা চাচ্ছি অনুষ্ঠানে একটি নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয়গুলো নিয়ে আলোচনা করব।
আমার উপর দয়ার নজর, তুমি দয়ার রাসূল আল্লাহ, আমার দয়ার নজর, তুমি দয়া রাসূলাল্লাহ, গরিব আমি আমার আরজি শুনে নয়া রাসূলাল্লাহ, গরিব আমি আমার আরজি শুনে নয়া রাসূলাল্লাহ, কত দিন আমি কাঁদব বিরহ আর কত সইব ইয়া রাসূলাল্লাহ, ওয়াকা ইয়া হাবিবাল্লাহ, কত দিন আর আমি কাঁদব বিরহ আর কত সইব, তোমার তরে বেঁধেছি ঘর, দেখে যাইয়া রাসূলাল্লাহ, তোমার তরে ভেদেছি ঘর, দেখে যাইয়া রাসূলাল্লাহ, আমার উপর দয়ার নজর, তুমি দয়া রাসূলাল্লাহ, তুমি আমার মনের ধ্বনি, জীবন মরণ চোখের মনি, তুমি আমার মনের ধ্বনি, জীবন মরণ চোখের ধ্বনি, তুমি আমার মনের ধ্বনি, জীবন মরণ চোখের মনি, ঘুমের গড়ে দয়া করে এসে যাইয়া رسول اللہ گھومے رے گورے دویا کورے ایشے جویا رسول اللہ پریو تومار پری میرے شیخائی جلو تومی نبی آمائی یا رسول اللہ ویا قویا حبیب اللہ پیو تو مار پری میرے شیخائی جلو تومی نبی آمائی پیتے تو مائی بے کولن تور دیکھے جاؤں یا رسول اللہ پیتے تو مائی بے کولن تور دیکھے جاؤں یا رسول اللہ بے کولا مار آکی جو گول کرو عرضی تمی کو بول بے کولا مار آکی جو گول کرو عرضی تمی کو بول نورے بھرپور چہرا ٹا امائی دیکھا رسول اللہ نورے بھرپور چہرا ٹا امائی دیکھا رسول اللہ تمہار جامیر اے بے کول مون کا دیا کا پیتے درشون تمہار جامیر اے بے کول مون کا دیا کا پیتے درشون مورا راگے تمی تاکے دیدار دویا رسول اللہ مورا راگے تمی تاکے دیدار دویا رسول اللہ آمارو پور دویار ناجور تمی دویا رسول اللہ
آمین آمین یا رسول اللہ আজকের বিষয় দর্শক শ্রোতা দিন মজুর যখনই দিন মজুর এই কথাটা এই শব্দটা আমরা শুনি তো আমাদের বিবেক একটা সমাজের এক শ্রেণীর লোকের দিকে ধাবিত হয় দিন মজুর আর এরা কারা এদের অবদান কি আমাদের সমাজে এরা কি করছে আমরা সবাই জানি। আরো শুনবো আমরা তাহলে মাইনুদ্দিন ভাই থেকে আমরা কিছু মাদানি ফুল শুনি, এরপর দর্শক আপনাদের কলগুলো শুনবো, ফেসবুক পেজে যারা আছেন শুনবেন ইনশাআল্লাহ তাআলা। মাইনুদ্দিন ভাই কেমন আছেন আপনি?
জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের বিষয় ওই সকল ব্যক্তিদেরকে নিয়ে যারা নিজেকে একদম ছোট মনে করে, আমি তো দিন মজুর, আমার আর কি আছে, আমি খেলে কি আর না খেলে কি। আবার অনেক সময় আপনার এমন সব লোকদের থেকে একটা শব্দ শোনা যায়, জিজ্ঞাসা যদি করা হয় ভাই কেমন আছেন আপনি, মানে সে নিজেকে দিন মজুর বলে এতটাই অবহেলা, নিজে অন্য কেউ করছে সেটা আলাদা কথা, নিজে ব্যক্তিগতভাবে নিজেকে এতটাই ছোট বা দুর্বল মনে করে, যখন জিজ্ঞাসা করা হয় কেমন আছেন আপনি তো বলে আর গরিবের থাকা, রোদে শুকিয়ে আর বৃষ্টিতে। কেন? অর্থাৎ তাকে যদি, সে যদি তার ফজিলতটা জানতো, দিন মজুর হওয়াতে গরিব হওয়াতে আল্লাহ তাআলা তার জন্য কি মর্যাদা রেখেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত রূপী ইরশাদ যা করেছেন, জানলে হয়তো বা সে বলতো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া, যেমন আছি এভাবেই যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। তো জাকির ভাই, আমরা শুনছিলাম আজকে অনুষ্ঠানের শুরুতে যে বিষয়বস্তু নেওয়া হয়েছে দিন মজুর বা গরিবি হালত যেটাই আছে, তো আপনি শুরুতেই বলেছিলেন দিন মজুরের ফজিলত অনেক রয়েছে, এবং তার দিন মজুর কাকে বলা হয় এবং অনেক কিছু মোটামুটি আজকে শুরুতে বলে দিয়েছেন। তো আমি অনুষ্ঠানের শুরুতেই, যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন মাদানী চ্যানেলের মাধ্যমে, ওই সকল ইসলামী ভাইদেরকে যারা দিন মজুর রয়েছেন তাদেরকে একটি মেসেজ, একটি সুসংবাদ দিতে চাই অনুষ্ঠানের শুরুতেই, যে ইনশাআল্লাহ এটা শোনার পর থেকেই হয়তো তার যে আকুতিটা বা অভিব্যক্ত যেটা আপনি বললেন, যে নিজেকে নিজে ছোট মনে করা, অবহেলা করা, দুর্বল বাবা, ইনশাআল্লাহ এরপর থেকে হয়তো সেটা সে আর ভাববে না, এবং সে নিজে এই মেসেজ শোনার পর থেকে ইনশাআল্লাহ সে এটার উপরে দৃঢ় প্রতিজ্ঞা করে নিবে যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যাতে আমাকে এই হালতেই, ইমানের হালতে, ইমান সহকারে দুনিয়া থেকে নিয়ে যায়। আজ ওই সকল মুসলমান যারা দুনিয়াতে দুনিয়াবাসীর দৃষ্টিতে তুচ্ছ নিজেকে মনে করছে, গরিব বলে বা তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মজলিশ থেকে তাকে দূরে সরিয়ে রাখছে, বা তাকে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দূরে সরিয়ে দিচ্ছে, তাদের জন্য আল্লাহ তাআলা কি নিয়ামত রয়েছে? অল্প সম্পদের কারণে তাকে মূল্যায়ন করা হচ্ছে না, কিন্তু উৎসর গ্রহণ আল্লাহ তাআলার ওই রহমতের প্রতি, যে ওইসব লোকদের মধ্যে আল্লাহ তাআলা ওইসব লোকদেরকে কিসব কিরকম সম্মান ও মর্যাদা দিয়েছেন সেটা কোথায়, যে সেটা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, যেটা একজন মুসলমান, একজন মুমিন ব্যক্তি আকাঙ্ক্ষা করে, যে জান্নাত। আল্লাহ তাআলা ওই সকল দরিদ্র, দিনমজুর, গরিব ব্যক্তিদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন, এবং জান্নাতে তাদের জন্য অটল সম্মান ও সম্মান এবং শ্রদ্ধার বিভিন্ন স্তর রেখেছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাদের জন্য শ্রেষ্ঠত্বের, তাদেরকে জান্নাতে শ্রেষ্ঠত্বের অধিকারী করা হবে।
সুবহানাল্লাহ।
যেমন সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন,
জি,
জান্নাত এবং জাহান্নামের মাঝে তর্ক হলো। জাহান্নাম বলতে লাগলো যে আমাকে তো অত্যাচারী, অহংকারী ব্যক্তি দ্বারা পরিপূর্ণ করা হবে, তাদের ফজিলত দান করা হয়েছে। আর জান্নাত বলতে লাগলো যে আমার মাঝে অসহায়, দরিদ্র, গরিব শ্রেণীর লোকদেরকে রাখা হবে, তাদের ফজিলত আমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহ তাআলা জাহান্নামকে সম্বোধন করে বলেন, হে জাহান্নাম, তোমার মাঝে আমি আমার ওই সকল বান্দাদেরকে অন্তর্ভুক্ত করব যাদের প্রতি আমি নারাজ, যাদেরকে আল্লাহ তাআলা, যাদের প্রতি নারাজ, তাদেরকে জাহান্নামে, প্রবেশ করানো হবে। আর জান্নাতকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন, হে জান্নাত, তোমার ভিতর, তোমার মাঝে আমি আমার ওই সকল বান্দাদেরকে অন্তর্ভুক্ত করব যাদের প্রতি আমার রহমতের দৃষ্টি রয়েছে, যাদের প্রতি আমি রাজি খুশি রয়েছি, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ। আর ওই সকল ব্যক্তি কারা? তারা হচ্ছেন অসহায়, দরিদ্র, গরিব শ্রেণীর লোক। তো জান্নাতকে আল্লাহ তাআলা বলছেন, তুমি হচ্ছে আমার রহমত, আর আমার রহমতের তারাই পাবে যারা অসহায়, দরিদ্র শ্রেণীর মধ্যে রয়েছে।
সুবহানাল্লাহ।
নবী সুলতান হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আমাকে জান্নাত পরিদর্শন করানো হলো, যখন আমি জান্নাত পরিদর্শন করলাম, তখন জান্নাতের মধ্যে দেখতে পেলাম যে অধিকাংশই দরিদ্র শ্রেণীর লোক রয়েছে। এখান থেকে আমাদের শিক্ষা যে যারা আজকে আমরা শুনতে শুনলাম যে সকল ইসলামী ভাই দরিদ্র হওয়ার কারণে একটু কিছুটা উচ্চ শ্রেণী থেকে যারা বিত্তশালী তাদের থেকে কিছুটা আর্থিকভাবে অর্থ সম্পদের দিক থেকে কম হওয়ার কারণে নিজেকে তুচ্ছ মনে করা হয়, তুচ্ছ মনে করে এবং আত্মীয় স্বজন থেকে দূরে রাখে, বা তাদেরকে যারা হয় প্রতিপন্ন করে তাদের জন্য এই সুসংবাদ যে আজকে আমি হয়তো গরিবী হালতে রয়েছি কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য এমন এক নিয়ামত রেখেছেন, সেটা হচ্ছে সকল মুমিনের আকাঙ্ক্ষা, সকল মুসলমানের আকাঙ্ক্ষা যে আমি যাতে জান্নাতে যেতে পারি। আর ওই জান্নাত আল্লাহ তাআলা ঈশা জান্নাত রেখেছেন যে জান্নাতে অধিকাংশ ব্যক্তি হবেন কি গরিব এবং দরিদ্র শ্রেণীর লোক।
ধনীরাও জান্নাতে যাবে যাবে, তবে তাদের লেনদেন
মিটানোর পরে যাবে।
লেনদেন যেটা রয়েছে হারাম হালালের হিসাব দেওয়া, জীবনে যা উপার্জন করছে তার হিসাব দেওয়া, জীবনে কি আয় করছে কি ব্যয় করছে তার হিসাব
দেওয়া, কোন কোথায় আয় করলাম কোন
কোথায় ব্যয় করলো তার হিসাব দেওয়া। অর্থাৎ ধনীরাও যাবে, তারা তাদের হিসাব নিকাশ শেষ করবে। হিসাবের পরে যদি জাহান্নামে যেতে হয় তো জাহান্নামে যাবে, তো সেখান থেকে আযাব ভোগ করার পরে সে জান্নাত পাবে। আর গরিবদের ব্যাপারে বলা হয়েছে ধনীদের চেয়ে 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। তার কারণ আমার কাছে আছে 1 টাকা, আপনি যদি আমাকে হিসাব চান জাকির ভাই আপনার কাছে যা আছে হিসাব দেন, আছেই আমার কাছে 1 টাকা, হিসাব নেন আমি জান্নাতে চলে যাই। হ্যাঁ, আর যদি আমার কাছে 1000 টাকা থাকে তো 1000 টাকা 1 টাকা করে করে 1000 টাকার হিসাব আপনাকে দিতে হবে, এরপর এখান থেকে পার পেতে হবে। গরিবরা হাসরের ময়দানে হিসাব নিকাশের সময় দাঁড়াবে আল্লাহ তাআলার দরবারে, তার গরিবী হালত বর্ণনা করবে, যা তার কাছে ছিল তাই হিসাব দিবে, জান্নাতে চলে যাবে।
মানে তার হিসাব আজকে যদি আমরা দুনিয়াবিক প্র্যাকটিক্যাল দেখি,
জি,
যেখানে আমি যদি কোনো কারো কোনো অফিসারের অধীনে কাজ করি, আমার কাজের পরিমাণ যদি বেশি হয় তো তাকে তো সারাদিন আমি কি কি করছি ওই পরিমাণটা হিসাব দিয়েই তারপরে আমার থেকে যেতে হবে যে আজকে আমি এই কাজগুলো করি,
এই কাজ করছি।
ঠিক তদুপ যেটা তা আখেরাত বিপরীত, আমার আমার আমলনামা আমাকে পেশ করতে হবে। তো আমি যদি অনেক টাকার বিত্তবাশীল হই, অনেক কিছু অর্জন করি, তো সবগুলোতে আমার আমলনামা দিতে হবে। যে আজকে গরিব রয়েছে তার আমলনামা ছোট হবে,
আর একটা
হিসাব কম হবে,
তার
হিসাব দিয়ে চলে যেতে পারবে।
যার ব্যাংক ব্যালেন্স যত বড়, যার ব্যাংকে জমা টাকা বেশি, যার অর্থ সম্পদ বেশি, মনে রাখবেন তার দ্বারা ভুলগুলো কিন্তু বেশি হওয়ার সম্ভাবনা। তার কারণ হলো ব্যাংকের মধ্যে রাখা টাকা, এক ব্যাংক দুই ব্যাংক চার পাঁচ ব্যাংক, মানুষের 5টা অ্যাকাউন্টও থাকে, জানি না আরো কত থাকে, আরো বেশিও থাকতে পারে, আরো কমও থাকতে পারে, দেশি ব্যাংক বিদেশি ব্যাংকও থাকতে পারে। এখন আমি তো হয়ে গেলাম টাকাওয়ালা, এখন আমার এই টাকা ব্যাংক ব্যালেন্স যারা দেখতেছে, এর একটা ভিন্ন ডিপার্ট আমার আছে যারা আমার অ্যাকাউন্ট শুধু দেখে। আপনি জানেনও না যে আপনার অ্যাকাউন্টে যারা দেখে তারা কতটা সুদ ঘুষের লেনদেন করতেছে এখানে, আপনি জানেন না এটা। এরপর আপনার টাকা দিয়ে কত হারাম কাজ পরিচালনা হচ্ছে তাও আপনি জানেন না। আপনি জানেন আমি কোটিপতি আছি, আমার এতটা অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্ট দেখার জন্য ভিন্ন একটা ডিপার্ট আছে, আপনি এটা জানেন। কিন্তু আপনি জানেন না যে আপনার এই টাকা দিয়ে কত হারাম কাজ হচ্ছে, আপনার টাকা দিয়ে হারাম খাবার কেনা হচ্ছে, আপনার টাকা দিয়ে হারাম পথে পরিচালিত হচ্ছে, এটা আপনি জানেন না। আপনি জানেন শুধু আমার আছে, আর এই আমার আছে যে এটাই আপনাকে কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দিবে, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য এক দেওয়াল হয়ে যাবে, সেখানে বাধা হয়ে দাঁড়াবে আমার এই জিনিসটাই। গরিবরা কি করবে, হাসি মুখে বলবে আল্লাহ আমার কোনো অ্যাকাউন্ট নেই, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, আল্লাহ যা আছে সিরা পকেট আছে, দিনভর রিক্সা চালাতাম, দিনভর গাড়ি চালাতাম, দিন মজুরের কাজ করতাম, মানুষের বাড়ি যেতাম, হাতুড়ি মারতাম, সন্ধ্যার সময় টাকা দিত, বাজার নিয়ে বাসায় যেতাম, ব্যাংকে রাখার কোনো চান্স ছিল না মাওলা। যদি গরিবের কথা আসে না মাইনুদ্দিন ভাই, যখন একটা গাড়িতে উঠি আমরা, তো দেখা যায় গাড়িটা যখন গিয়ে আমাকে নিয়ে আমার স্থানে গিয়ে পৌঁছে যায়, তখন দেখবেন ড্রাইভারের হাতে একটা গামছা থাকে, গামছা দিয়ে নিজের মুখটা মোছা দেয়। মনে হয় কি যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি এখন এসে, কারণ সে নিজে পরিশ্রম করে গাড়িটা টেনে আমাকে নিয়ে এই পর্যন্ত
আসছে।
হ্যাঁ, যদি তাকে 20 টাকার জায়গায় 100 টাকা দেওয়া হয় ওই মুহূর্তে, তারপরে নিজের কাছে মনে হয় কি খুবই কম হয়ে গেছে, কারণ সে আমাকে এখানে নিয়ে আসতে গিয়ে এতটা পরিশ্রম করছে, তার শরীর থেকে পানি ঝরছে, ঘাম ঝরছে, এরপরে সে সন্ধ্যার সময় ওই টাকা দিয়েই হয়তো বা প্রতিদিনে 500 টাকা কাজ করেছে, সেখান থেকে গ্যারেজে জমা দিতে হয়, মালিককে দিতে হয়, এরপরে নিজে গিয়ে কিছু বাজার সদাই করে নিয়ে 1 কেজি চাল, হ্যাঁ আদা। আমি এমনও দেখছি, হয়তো আপনারাও বাজার ঘাট করেন, আপনারাও দেখেন, মানুষ 10 টাকার সোয়াবিন তেল কিনতে যায়। আচ্ছা, এরপরে কি করে, পেজের দোকানে গিয়ে বলে আমাকে 10 টাকার পেজ দেন, আলুর দোকানে গিয়ে বলে আমাকে আধা কেজি আলু দেন, হয়তো বা আমরা ভাবছি যে এমন জমানাটা এতটা এতটাই পরিবর্তন হয়ে গিয়েছে যে অর্ডার করব আর সবজি ঘরে চলে আসবে, আসছে কারো না কারো ঘরে সবজি এভাবে আসছে, চাল চলে আসছে, শুধু অর্ডার করে ঘরে বসে, মোবাইল অপশনে ঢুকে অর্ডার করে ঘরে চলে আসে যে কোনো পদ্ধতিতে, কিন্তু এখনো এমনও লোক আছে মুদি দোকানে গিয়ে দাঁড়িয়ে থাকে আর বলে আমাকে 10 টাকার তেল দেন, তেলটা দিলেই আমি ঘরে গিয়ে বাচ্চাদেরকে হয়তো একটা ডিম ভাজি করে ভাত দিব, 10 টাকার সয়াবিন তেলের জন্য আসে, কিন্তু আপনি ঘরে বসে অর্ডার করেন 5 লিটার তেল আপনার ঘরে পৌঁছে যায়। এমনও লোক আমাদের সমাজের মধ্যে এখনো আছে যারা এই 5-10 টাকার সদায় বাজার নেওয়ার জন্য দোকানে দাঁড়িয়ে থাকে। আমি আমি অনেক দোকানদারকে দেখছি ধমক দেয়,
আবার এটা এরকম তারা অনেকে এই সময় উন্নত দেখা যায় যখন দোকানে কাস্টমারের ভিড় থাকে, তো তারা একটু সাইডে দাঁড়ায় থাকে,
আছে তার কাছে 10 টাকা। আমি ওই সকল ভাইদেরকে বলবো আজ আপনি 10 টাকা নিয়ে কোন দোকানদারের সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন, 10 টাকার তেল দেন, আমার ঘরে বাজার নিয়ে যেতে হবে, সন্তানকে খাওয়াতে হবে, আল্লাহ তাআলা আপনার প্রতিদান এটা দিবে, এর প্রতিদান আপনি পাবেন, এটা সুনিশ্চিত আপনি এর প্রতিদান পাবেন। কেননা দুনিয়াতে যে কষ্ট আপনি করছেন, দুনিয়াতে যে পরিশ্রম আপনি করছেন, দুনিয়াতে অর্থের কারণে যে লাঞ্ছনা আপনি হচ্ছেন, এর প্রতিদান আল্লাহ তাবারক তাআলা আপনার জন্য অনেক অনেক ওই সকল ব্যক্তিদের চাইতে অনেক উচ্চ মকামে আপনার প্রতিদান আল্লাহ তাআলা রেখেছেন। আপনার এটা নিয়ে নিরাশ হওয়া যাবে না, আমি তো অবহেলিত, আমার তো নেই কিছু, মনে রাখবেন অবৈধ পন্থায় তো তারা উপার্জন করছে, সমাজের মধ্যে তাদের নাম অর্জন হচ্ছে, কিন্তু আপনি হালাল পন্থায় অল্প অর্জন করে দুনিয়াকে কোনো মতন চালিয়ে আখেরাতে চলে যাবেন, তো তাদের তুলনায় আপনি হাজার গুণ আল্লাহ তাআলার দরবারে সম্মানিত একজন ব্যক্তি রয়েছেন। আল্লাহ তাআলা
জানি না যারা আজকে অডিয়াল সম্পত্তির মালিক কে কিভাবে
ইনকাম করে,
কে কিভাবে এত টাকার মালিক হয়েছে, আল্লাহ তাআলাই ভালো জানেন, আর ওই ব্যক্তি হয়তো বলতে পারবেন আমাদের সুধারণা সে হয়তো
ভালো পথে উপার্জন করছে,
হালাল পথে ভালো পথে ইনকাম করছেন, কিন্তু মাজাল্লাহ যে অবৈধ পথে হোটেল সম্পদ উপার্জন করছেন সে মুসলমান, সে নামাজ করছেন, রোজা রাখছেন, ইবাদত করছেন, তার ইবাদত কি কবুল হচ্ছে একবার ভাবা উচিত। কারণ ইবাদত আমরা জানি ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার জন্য প্রথম একটা অন্যতম শর্ত হচ্ছে হালাল উপার্জন দ্বারা বক্ষণ করা, হালাল উপার্জন দ্বারা, হালাল উপার্জনের অর্থ দ্বারা পরিধান করা। আমরা কি সেটা করছি? কিন্তু আজকে যদি একজন দিনমজুর বা একজন আমরা যেটা বললাম যে কৃষক, একজন দিনমজুর, সাধারণ পাবলিক, যেটা আমরা নিচু সমাজের আমাদেরকে চিন্তা করে থাকি, আমাদের সমাজ যাদেরকে চিন্তা করে থাকে তার দিকে তাকাই, যেটা বলেন আপনি শুরুতে একজন রিক্সা চালক, সে যদি আমাকে এখান থেকে আমার গন্তব্যস্থলে নিয়ে যায় তাহলে আমি কিন্তু তাকে যে 30 টাকা বা 40 টাকা 50 টাকা যে ভাড়াটা রয়েছে সেটা দিব, এর আগে বা আগে পরে নামাই দিলে আমাকে আমি কিন্তু তাকে সেই অর্থটা দিব না। তো এই থেকে বোঝা গেল তার কষ্টের মাধ্যমে এই ইনকামটা হচ্ছে এবং
তার পরিশ্রমটাও হালাল
এবং
উপার্জনটাও হালাল।
এখন যদি সে ইবাদত করে আল্লাহ তাআলা, তো এই ইবাদত যে কবুল হওয়ার যে শর্তটা রয়েছে নামাজ পড়লো, তাহলে তার নামাজটা আল্লাহ তাআলা যদি অন্য কোনো কারণে নামাজ না আল্লাহ তাআলা কবুল সেটা আলাদা হিসাব, কিন্তু প্রথম যেটা যে হালাল উপার্জনের লক্ষণ হালাল উপার্জন সেটা সে করে নিয়েছে, এ থেকে বোঝা গেল তার ইবাদত কবুল হওয়ার মাধ্যমও রয়ে গেছে হালাল উপার্জন।
সে এই পরিশ্রম করার পরে আল্লাহ তাআলার দরবারে সে নামাজ আদায়ের জন্য দাঁড়িয়েছে, বাস আল্লাহ তাবারক তাআলা তার ওই সিজদাটাই যদি কবুল করে নেয়, বাস তুমি সারাটা দিন পরিশ্রম করছো, ঘাম ঝরিয়েছ, এখন জোহরের নামাজ আদায় করার জন্য আমার দরবারে উপস্থিত হয়েছো, যাও আমি তোমার নামাজকে কবুল করে নিলাম, সারা জিন্দগির গুনাহ তোমার ক্ষমা করে দিলাম। আর আপনি লক্ষ টাকা ইনকাম করে আল্লাহ তাআলার দরবারে সে হারাম খেয়ে আল্লাহ তাআলার দরবারে গিয়েছেন ইবাদত করার জন্য, আল্লাহ যদি তার কুদরতি মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ যদি আপনার দিকে রহমতের দৃষ্টি না দেয়, তো আপনার ইবাদত রিয়াজত কোনো কাজে আসবে না। দর্শকের দুই একটা কল শুনবো, এরপরে আরো কিছু কথা আলোচনা করার চেষ্টা করবো আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন।
চট্টগ্রাম, আমার বাড়ি, আমার রহমত পূর্ণ প্রভাব। এই অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, এই অনুষ্ঠান থেকে অনেক কিছু জানা যায়, এই নাচ গুলো অনেক ভালো লাগে, তো আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান যেন আগামীতে ধারাবাহিক ভাবে বজায় থাকে, এই আশা রাখি
ইনশাআল্লাহ তাআলা। ধারাবাহিক ভাবে বজায় থাকবে, আপনারাও সঙ্গে থাকবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
আমি একটু কোন থেকে রাখি স্যার, আমি একটি গড়ে শুনতে চাই, এখন ফ্যান চার তো আগমন, গজলটা শুনে দিলে আমি অনেক খুশি হতাম
ইনশাআল্লাহ তাআলা। সঙ্গে থাকুন, পরবর্তী কল।
আমি বলছিলাম, ইসলাম গুলো খুব ভালো লাগছে। আমি আপনাদের চ্যানেলটা অনেক দিন দেখি, ইনশাল্লাহ খুব ভালো অনুষ্ঠান আপনাদের হচ্ছে, যার কারণে এলাকায় দাওয়াতের কাজ আমরা করছি, মানুষদের দাওয়াত দিচ্ছি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরবর্তী কল দেন।
আমি রিয়াসির থেকে বলতেছি, আমার তো মন তো ফুটে যায়।
আচ্ছা শোনাবো, সাথে থাকুন। পরবর্তী কল।
আব্দুল মান্নান, আমি একটা অনেক দিন ধরে সাইতে যাই, আমার সেনাটা আমি অনেক কিছু শিখতে পারছি, আমার সেনাটা খুব ভালো লাগা সাইতে।
ভালো থাকবেন, ভালো রাখবে আল্লাহ তালা, সাথে সাথেই থাকুন, আমরাও আছি আপনাদের সাথে ইনশাআল্লাহ তালা। একবার মাইনুদ্দিন ভাই এই ঘটনাটা বলে নাচ শুনবেন ইনশাআল্লাহ তালা। মাদানী কাজের উদ্দেশ্যে এক এলাকাতে গিয়েছিলাম, তো মসজিদ আল্লাহর ঘর, সেখানে ইসলাম এটা আমাদেরকে নির্ধারিত একটি আইন ইসলামের মধ্যে, যে গরিব আর ধনী নেই, সবাই এক কাতারে নামাজ আদায় করে, কাদের সাথে কাঁধ মিলিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে নামাজ আদায় করবে, এটা ইসলামের নির্ধারিত আইন। এটা কখনো না কেউ খণ্ডন করতে পারছে না কেউ পারবে, কারণ আল্লাহ তাবারক তালার হুকুম, এগুলো ইসলামের নির্ধারিত একটি আইন। এটা যে যখন মসজিদে কেউ প্রবেশ করবে, সে যে শ্রেণীর হোক না কেন, তাকে কাদের সাথে কাঁধ মিলিয়ে অপর মুসল্লির সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হবে। আর এটা আপনারাও দেখেন প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে আসে, কোনো এক কোম্পানির দারোয়ান যিনি ছিল, সিকিউরিটি গার্ড ছিল, তার মুখে দাড়ি ছিল, তো সে যখন নামাজের টাইম হলো, তখন অফিসের অন্যান্য কর্মচারীরা বা কর্তৃপক্ষ যারা ছিল তারাও নামাজের জন্য নামাজের স্থানে উপস্থিত হয়েছে, অন্য কারো মুখে যেহেতু দাড়ি নেই, সিকিউরিটি গার্ড যিনি ছিল ওই পোশাকেই তাকে দেওয়া হয়েছে নামাজ আদায় করতে। কেন? নামাজে আল্লাহ তাআলার ডাকার সময়, আল্লাহ তাআলাকে স্মরণ করার সময় নামাজের কাতারে ছোট বড় ধনী গরিব কোনো ভেদাভেদ নেই। এখানে আমি এক জায়গাতে মাদানী কাজে গেলাম, তো ওখানে এক লোক টাকার কারণে মানুষের মধ্যে, কেন এত টাকাওয়ালাদেরকে বলা হয়েছে কেন 500 বছর পরে জান্নাতে যাবে, কারণ তো অবশ্যই আছে, টাকার কারণে মানুষের মধ্যে অহংকার চলে আসে। তো এক লোক খুবই গরিব, মাঠে কাজ করতো, ক্ষেত খামারে কাজ করছে, আর ওই অবস্থাতেই যদি কোনো ব্যক্তি মাঠে কাজ করে তো তার গেঞ্জিতে বা জামায় হালকা মাটির চিহ্ন থাকবেই, থাকতেই পারে, বা তার হাতে বা তার পায়ে থাকতেই পারে। ওই লোকটা অজু করলো, গরিব যিনি অজু করে মোটামুটি পরিষ্কার হয়, এরপরে নামাজে আসছে। হ্যাঁ, নামাজে আসছে, আর অন্য একজন লোক, সে আবার একটু হাইফাইভাবে আসছে, নামাজ পড়তে আসছে, যেভাবে আসার কথা সেভাবে আসেনি, প্যান্ট শার্ট আছে, ইন করা আছে, ভালো পোশাক পরা আছে, এভাবে তো আল্লাহ তালার দরবারে আসতে বলা হয়নি, উত্তম থেকে উত্তম পোশাকের মাধ্যমেই আল্লাহ তালার দরবারে আসার জন্য বলা হয়েছে, অর্থাৎ মসজিদে বা নামাজে দাঁড়ানোর কথা বলা হয়েছে। ওই ব্যক্তি যখন আসলো, নিজের ব্যক্তিগত হাইফাই নিয়ে দাঁড়ালো, তো তার পাশেই আবার এসে ওই গরিব লোকটা দাঁড়ালো মসজিদের মধ্যে। মানে এতটাই খারাপ লাগলো ওই সময় যে আমি ওই সময় মনে করলাম আমি নিজেই অসহায় হয়ে গেছি, কিছু বলতে পারছি না। ওই ধনী লোকটা গরিব লোকটাকে একটা ধমক দিল, বলল যে নামাজে আসার জন্য কি অন্য কোনো পোশাক তুমি আর পেলে না, এভাবে তোমাকে নামাজে আসতে হলো। এ কথা শুনে ওই গরিব লোকটা মসজিদ থেকে বের হয়ে গেছে, বের হয়েছে কিন্তু কান্না করতে করতে বের হয়েছে। জানি না ওই গরিব লোকটা তখন মনে মনে কি বলছে, আল্লাহ তালার দরবারে, আল্লাহ আজ আমি গরিব, বিদায় তোমার ঘর মসজিদ থেকে আমাকে বের হয়ে যেতে হয়েছে। যদি সেই কথা বলে থাকে মাইনুদ্দিন ভাই, আল্লাহ আমি গরিব হওয়ার কারণে আর তোমার ঘর মসজিদেও আমার কি স্থান নেই, এখান থেকে আমাকে আজকে ধমক দিয়ে বের করে দেওয়া হয়েছে, তো ওই ব্যক্তি যে ধমক দিয়েছে তার অবস্থান কোথায় হবে? হয়তো বা আল্লাহ বেশি দিন সময় নেবে না, ওই স্থানে তাকে নিয়ে আসতে পারে, এটা কোনো ব্যাপারই না, আর এটা কোনো চিন্তা ভাবনার কিছু নেই এখানে। আল্লাহ চাইলে সকালে আপনাকে টাকা আছে আপনার কাছে, সন্ধ্যা আপনি ফকির হয়ে যাবেন, এটা আশেপাশে দেখছি আমরা হচ্ছে এরকমের। তো পরবর্তী টাইমে যখন ওই গরিব লোকটার সাথে আমার দেখা হলো, নামাজের পরপরেই সে নামা মসজিদ থেকে বের হয়, মসজিদের পাশে রাস্তার পাশে গামছা বিছিয়ে সেখানে নামাজ পড়ে নিচ্ছে, তার ভিতরে একটা দুঃখ লেগেছে যে আমি গরিব, আজ আমার কাপড় ছিঁড়া বা আমার পোশাক নেই, বিদায় মসজিদ থেকেও আমাকে বের হয়ে যেতে হলো, তো সে মসজিদে আর থাকেনি, রাগ বা কষ্ট এসেছে, চলে গেছে, চলে গিয়ে বাইরে নামাজ পড়ে সে নিজের কাজে আবার লেগে গেছে। নামাজের পরে যখন দেখলাম যে গরিব লোকটা মাঠে কাজ করতেছে, তো আমি মাঠে গেলাম, গিয়ে তাকে সান্ত্বনা দিলাম, বললাম এগুলো আছে সমাজের ভাইরাজ, এসব মানুষের কথায় কখনো কষ্ট পাবেন না, তার কারণ এটা হয়তো বা আপনার জন্য অনেক বড় পরীক্ষা ছিল যে আপনি গরিব, আর এই গরিব শব্দটা আপনি শোনার পরে আসলেই কি আপনি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন কি না, এই জন্য দুঃখ প্রকাশের কিছু নেই বা এভাবে আপনার মন খারাপ করার দরকার নেই। যে যা বলে বলুক, আল্লাহ আপনাকে গরিবী হালতে দেখেন। মাইনুদ্দিন ভাই, হাদিসে মোবারকার মধ্যেও আসছে কি যদি কোনো ব্যক্তির মুখে একটা দাড়ি থাকে, এখন সে কি করবে? একটা দাড়ি কি কেটে দিবে? তাই বলে আল্লাহ তাআলা একটা দাড়িতেই তাকে পছন্দ করছেন, তার তো শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তোমার শুকরিয়া, তুমি একটা দাড়ি দিয়েই তুমি আমাকে পছন্দ করেছো। আমি গরিব, আল্লাহ যদি আমাকে গরিব রেখেই আমাকে পছন্দ করে, আমার অভিযোগের কি আছে? আমার তো কিছু নেই অভিযোগ করার। ওই লোকটা তখন বুঝলো, কান্নাও করছে আমার সাথে, বললো আসলে অনেক সময় এরকম হয়ে যায়, ও গরিব ঠিক আছে, অসহায়, আমি তো মানুষ একজন, আমার তো একটা সম্মান আছে, আমি মসজিদে গেছি, তাই বলে কিভাবে আমাকে বের করে দিবে গরিব বলে? তো আমি তাকে বুঝালাম আসলে এমনটা করা কিন্তু আমাদের একদম উচিত না। গরিব বলেন আর ধনী বলেন, সবার একটা সম্মান আছে, সেও একজন আল্লাহ তাআলার বান্দা। আপনারও যেমন হাত আছে, তারও হাত আছে। আপনি বলতে পারবেন না তাকে অন্য কেউ সৃষ্টি করেছে, আপনাকেও যেই সৃষ্টিকর্তা তাকেও সেই সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ তাআলা যা নিয়ামত দিয়েছেন তাকেও দিয়েছেন, হ্যাঁ টাকার দিক থেকে আপনাকে একটু বেশি দিয়েছেন, তাকে কম দিয়েছেন। হয়তো ভাই টাকার জন্যই আপনার স্থানটা খারাপ জায়গায় হতে পারে, আর সে গরিব বলে তার স্থানটা জান্নাতে হতে পারে। এভাবে চিন্তা করা উচিত, তাহলে আমি আমার টাকা আছে বিদায় কি আমার জান্নাত মিলবে, এটা শিওর না, কখনোই আপনি এর গ্যারান্টি দিতে পারেন। আমরা কালাম শ্রবণ করি, এরপর ইনশাল্লাহ তাআলা মাইনুদ্দিন থেকে আরো মাদানী ফুল শুনবেন ইনশাল্লাহ তাআলা। সাল্লাল্লাহু আলাল হাবিব, সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ,
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এ কোন শাহিন শাহি রোজ শুভ আগমন, এ কোন শাহিন শাহি রোজ শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা। এ কোন মোহন বাদশা রোজ শুভ আগমন, আজ তার কারা জমিনের ধিক কেন ধাবি তো, আজ তার কারা জমিনের ধিক কেন ধাবি তো, আজ আসমান হতে নূর কেন হচ্ছে বর্ষিত, এ কোন মোহন বাদশা রোজ শুভ আগমন, এ কোন শাহিন শাহি রোজ শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। তিনি এমন সত্তা যাকে ফেরেশতা জানাই সালাম, তিনি এমন সত্তা যাকে স্বয়ং ফেরেশতা জানাই সালাম, সকল সন্ধ্যা তারা করেন শুধু তারি গুণগান, এ কোন মহান বাদশা রোজ শুভ আগমন, এ কোন শাহিন শাহি রোজ শুভ আগমন, বলো মারহাবা, বলো মারহাবা। সুনর মদিনা আমার প্রাণের মদিনা, সুনর মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, হা ভুলিনি ভুলব না ভুলতে পারি না, ভুলিনি ভুলব না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না।
জন্নতের বাগান তোমায় নবী বলেছেন, হক শেফার অধিকারী তোমায় করেছেন। জন্নতের বাগান তোমায় নবী বলেছেন, হক শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। হা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা, হা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার হাতের ইশারাতে ও চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার শানে বৃক্ষ তোর লতায় বনত, তোমার শানে বৃক্ষ তোর লতায় বনত। তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, তোমার আঙ্গুল হতে বহে পানির ফোয়ারা। হা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমাকে না দেখলে আমার এ জীবন হবে বেকার, তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার। দেখিতে এই নয়ন জগন সৃষ্টিত যে আমার, দেখিতে এই নয়ন জগন সৃষ্টিত যে আমার। ও গো মোর দয়ালো নবী দেখা নাচে হারা আপা, ও গো মোর নূরানি নবী দেখা নাচে হারা। হা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে বারি হিজাব মে হ্যায়, জমানা তারিক হো রাহা হ্যায় কে মেহর কব সে নিকাব মে হ্যায়। আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার, তোমার চরণের খোনা মদনী মদিনেওয়ালে। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। যখন হবে তোমার দিদার তখন ঈদ হবে আমার, আমার স্বপ্নে এসো না মদনী মদিনেওয়ালে। তোমাকে না দেখলে আমার এ জীবন হবে বেকার, তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার। দেখিতে এই নয়ন জগৎষিত যে আমার দেখিতে এই নয়ন জগৎ তৃষিত যে আমার ও গোমর নুরানি নবে দেখানা চেহারা আকা ও গোমর দয়ালু নবে দেখানা চেহারা হা তোমার তারে ত্রিজনস মল জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা হা তোমার তারে ত্রিজনস মল জমিন গ্রহ তারা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যে অবস্থাতেই আছি এই অবস্থাতে থেকেই শুকরিয়া আদায় করা এবং হালালভাবে যেন উপার্জন করতে পারি হালাল পন্থায় যেন খরচ করতে পারি আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক না হয়তো কিয়ামতের ময়দানে দুনিয়া তো চলে যাবে দর্শক শ্রোতা যেভাবে হোক এই দুনিয়া পার হয়ে যাবে কিন্তু অসুবিধায় পড়ে যাব কিয়ামতের দিন অসুবিধায় পড়ে যাব পুলসিরাতে আর এমন অসুবিধা সেখানে সেখান থেকে কেউ সমাধান দিবে না যদি নিজের আমল ঠিক না থাকে আজ দুনিয়াতে টাকা আছে বিদায় আমার মধ্যে অহংকার আজ টাকা আছে বিদায় যা খুশি তাই করতে পারি টাকা দিয়ে আজ বড় বড় উপরস্থ যারা ব্যক্তি রয়েছে তাদেরকে কিনে নিতে পারি আজ টাকার কারণে আমি না বলছি তো না হয়ে গেল আজ টাকার কারণে আমি হ্যাঁ বলছি তো হ্যাঁ হয়ে গেল কিন্তু এই টাকার গরম থাকবে না পৃথিবীর মধ্যে বড় বড় রাজা বাদশাহ যারা ছিল তারা চলে গেছে আজ তাদের নাম নিশানা নেই তাদের কথা কেউ স্মরণও করছে না আপনি আমি একদিন চলে যাব থাকবে না এই অর্থ সম্পদ আমার সাথে থাকবে না আমার সন্তান থাকবে না আমার বংশের কেউ যেভাবে এসেছেন আপনি আবার একাই চলে যেতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে
নূর জায়গা তো নহে ধরাশি খরাশ তমাশা তো নহে ধরামন লাগানোর জায়গা তো নহে ধরাশি খরাশোর তমাশা তো নহে কতই ধনী রাগে মাটিতে মিশে হলো নিঃস গরিব যে ছিল প্রসাদে চিনে না লোকে সোনম ধন্য ছিল যে কতই না জোয়ান গেছে মাটি তেমি সে ধরামন লাগানোর জায়গা তো নহে ধরাশি খরাশোর তমাশা তো নহে উপমার অভাব নেই নশোর ভুবনে জগৎ প্রেম তোমায় তবু অন্ধ করেছে গভীর মনে কভু দেখেছ কি ভেবে লোকে পূর্ণ মোহন জায়গা তো নহে ধরা সি খরাশ তমাশা তো নহে খেলা দোলাই মত ছিলে বল্লকালে নেশাই মত ছিলে তুমি যৌবন কালে অনুশোচনাই করেছো বৃদ্ধ কালে কি হবে হে মানো বলো মরণ কালে ধরা মন লাগানোর জায়গা তো নহে ধরা শিখরাশোর তমাশা তো নহে তুমি শোধ থাকতে চাও আরামায়েশে জীবন গড়তে চাওনি তো নতুন ফেশনে মরণশীল হে মানুষ থেকো না এভাবে জগত প্রেম তোমাকে মাতাল করেছে ধরা মন লাগানোর জায়গা তো নহে ধরা শিখরাশোর তমাশা তো নহে
গরিব আছে বা দিন মজুর যারা আছে দর্শক শ্রোতা হয়তো বা আপনারাও এই দৃশ্যগুলো অনেক সময় দেখেছেন কোন একটা সন্তান দিন মজুর মা বা মা বাবাও দিন মজুর মা নিজের ঘরের কাজ করে বাবাও দিন মজুর আর দিন মজুরের সন্তানও দিন মজুর বাবাও হয়তো বা মানুষের ক্ষেত খামারে কাজ করে সন্তানও মানুষের ক্ষেত খামারে কাজ করে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত যখন একটা ছেলে পরিশ্রম করে মাইনুদ্দিন ভাই দুপুরের সময় যখন নিজের ঘরে খেতে যায় মা যদি বলে যাও এক কলসি পানি নিয়ে আসো সন্তান কিন্তু না বলে
না
আবার কলসি নিয়ে কলে চলে যায় পানি নেওয়ার জন্য বা পুকুরে চলে যায় পানি এনে দেয় এরপরে মা ভাত রেডি করে দেয় এরপরে ভাত খেয়ে একটু রেস্ট নিয়ে আবার দিন মজুরের কাজে চলে যায় আপনার বড়লোক বাবার বড়লোক সন্তান আপনি সারাদিন এসিতে থাকেন নিজের অফিস দেখেন আপনার সন্তান ও বড়লোক বাবার বড়লোক সন্তান যখন বন্ধুদের সাথে খেলাধুলা শেষ করে ঘরে আসে মা যদি বলে আবার একটু নিচে যাও একটু বাজার নিয়ে আসো আপনার সন্তান কি বলে আমার দ্বারা সম্ভব না আমি পারবো না দেখেন দুনিয়াতেই একটা উদাহরণ এটা আজ দিন মজুরের ঘরে কত শান্তি সন্ধ্যার সময় বাবা ঘরে আসলো দিন মজুর দিয়ে সন্তানও ঘরে আসলো দিন মজুর দিয়ে মা বাবা ভাই বোন বসে কত সুন্দর খোশ আলাপ করছে আজকে মালিক এত সুন্দর খাবার দিয়েছে যা যাদের যাদের বাড়িতে দিন মজুরের কাজ করি তারা খুব ভালো লোক খুব মহব্বত করছে আমাকে আর আপনি সন্ধ্যার পরে ঘরে আসেন দেখেন আপনার সন্তান এক রুমে আপনি এক রুমে আপনার ঘরের মানুষ অন্য রুমে যদিও কোনো মতের সাথে এক ঘরে চলে আসেন তো শুরু হয়ে যায় ঝগড়াঝাটি অর্থাৎ দুনিয়াতেই এরা উদাহরণ দেখেন দিন মজুরের ঘরে শান্তি আল্লাহ দিয়ে রেখেছেন তার কারণ তাদের প্রতি আল্লাহ তাআলা রহমত নাজিল হচ্ছে তাদের প্রতি আল্লাহ রাজি হয়ে গেছেন তাদের প্রতি আল্লাহ রাজি আছেন হাদিসে মোবারাকার মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি হালাল উপার্জনের জন্য অপমানিত জায়গায় দাঁড়িয়ে যায় অর্থাৎ যেখানে দাঁড়ালে একজন মানুষ মনে করে কি আমার সম্মান ক্ষুণ্ণ হয়ে যাবে ওই ব্যক্তি এমন জায়গাতে গিয়ে কাজ করলো হালাল উপার্জনের জন্য আল্লাহ তাবারক ও তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে সে কল্পনাও করতে পারবে না দিন মজুর যারা আছে না তাদের জন্য আল্লাহ তাবারক ও তাআলা রহমতের দরজা খোলা কিন্তু আমরা তাদেরকেই অবহেলা বেশি করি তুচ্ছ তাদেরকেই বেশি করি ধমক তাদেরকেই আমরা আগে দেই আর তাদেরকেই মনে করি যে তারা সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি যদিও আপনার দৃষ্টিতে হয় থাকে আল্লাহ তাআলার দৃষ্টিতে তার অনেক সম্মান রয়েছে, আল্লাহ তাআলা তাকে অনেক সম্মানিত করেছে। মাইনউদ্দিন ভাই আরো কিছু আমাদের এই ফুল দিন মজুরদের ব্যাপারে?
আমরা দিন মজুর যেটা শুনলাম ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি তাআলা একটা একবার বলেন যে কোন এক ব্যক্তি তার কাছে এসে বলল, মানে নিজের পরিবারের পেরেশানির কথা বলল দিন মজুর ব্যক্তি, তো সে তাকে বলতে লাগলো যে মুসলমানের এমন কিছু গুণা রয়েছে যেটা নামাজ রোজা হজ যাকাত বা অন্যান্যভাবে সেই গুণাগুলো মাফ হয় না। ওই গুণাটা কিভাবে মাফ হয়? ওই গুণাটা মাফ হয় যেটা একজন মুসলমান তার পরিবারের সদস্যদের জন্য, এই যেটা বললেন আপনি যে অপমানজনক বা নিজেকে ছোট মনে করার জন্য যে স্থানে দাঁড়ায় যে আল্লাহ তাকে রিজি দেয়, ঠিক এরকম যে মুসলমান তার পরিবারের জন্য যখন পরিবারের বরণ পোষণের জন্য হালাল উপার্জনের জন্য ঘর থেকে বের হয় এবং হালাল উপার্জন করে নিয়ে আসে, ওর মাধ্যমে তার ওই গুণাগুলো মাফ।
আল্লাহ আল্লাহ,
এটাও চিন্তা করার বিষয়। এবং আমরা তো কিতাবে পড়েছি বা শুনেছি, যেমন দর্শক শ্রোতা হয়তো শুনেছে যে কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে যে তুমি দুনিয়াতে মুসাফিরের ন্যায় থাকো, কারণ মুসাফির তার কাছে খুব বেশি অটল সম্পদ থাকে না, অনেক কিছু থাকে না, স্বর্ণলঙ্কা লয়ে থাকে না। এটা থেকেই বোঝা যায় যে দুনিয়াতে দরিদ্র বা দিনমজুর নিচু শ্রেণীর লোক যারা রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, যেমন আমরা শ্রবণ করলাম। আর আরেকটা বিষয় যেটা, যদি যে ব্যক্তি দুনিয়ার মোহে পড়ে যাবে, আর দুনিয়ার মোহে কিন্তু ওই সকল ব্যক্তিরাই বেশি পড়ে যারা টাকা পয়সা, দুনিয়ার মোহ বলতে বোঝায় টাকা পয়সার পিছনে ছুটতে থাকে, অনেক বেশি টাকা পয়সার আকাঙ্ক্ষী থাকে, তারা অনেক বেশি টাকা পয়সার পিছনে দৌড়ায়, ইনকাম করার পরিশ্রমও করে, ইনকামও করে, এরা হচ্ছে দুনিয়ার মোহে পড়ে যায়। তারা বাড়ি আলিশান অট্টালিকা লাগবে, বড় বড় বাড়ি লাগবে, গাড়ি লাগবে, একটার পর একটা চাহিদা থাকেই। তো যে ব্যক্তি বলা হচ্ছে কিতাবে মনে রয়েছে যে ব্যক্তি দুনিয়ার মোহে পড়ে যাবে, সে হয়তো পারে দুনিয়া পেতে পারে কিন্তু তার আখিরাত বরবাদ হয়ে যাবে। আর যে ব্যক্তি আখিরাতের মোহে থাকবে, আখিরাতকে নিয়ে চিন্তা করবে যে আমার আখিরাতকে কিভাবে সজ্জিত করবো, আখিরাত কিভাবে সুন্দর করা যায়, আমি কিভাবে জান্নাতকে হাসিল করতে পারি আল্লাহ তাআলার রহমতে, আমি কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমরকে আল্লাহ তার রাসূলকে সন্তুষ্ট করতে পারি, সে যে ব্যক্তি এই চিন্তা নিয়ে থাকবে আল্লাহ বলনা। তো কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে আমাদের পূর্ববর্তী বুজুর্গরা বলেছেন যে সে যদিও দুনিয়া না পেয়ে থাকে কিন্তু সে নিশ্চিত আখিরাত পেয়ে যাবে।
অন্য এক ব্যক্তি তার লিখিত কিতাবের মধ্যে বলে, মানুষ দুনিয়ার জন্য যতটা ছোটে, দুনিয়া 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 যতটা করে তার 99 ভাগের এক ভাগ যদি আখেরাত আখেরাত করত তবে সে দুনিয়াও পেয়ে যেত আখেরাতও পেয়ে যেত। অর্থাৎ আমরা যে দুনিয়ার টেনশন, কাজের টেনশন, এক বর্ণনায় পাওয়া যায় মাইনউদ্দিন ভাই, মানুষের বিবেকের মধ্যে মাথার মধ্যে প্রতিদিন 6000 আইটেমের চিন্তা ঢুকে, যদি এর চাইতে বেশি চিন্তা করে তো ওভারলোড চিন্তা করে আর এর কারণে একটা সময় সে রোগী হয়ে যায়, আর এর চাইতে যদি কম কেউ করে তবে সে সুস্থ থাকে। অর্থাৎ নর্মালভাবে স্বাভাবিকভাবে 6000 ধরনের চিন্তা তার মাথার মধ্যে আসে প্রতিদিন, আর এই 6000 যে দিক রয়েছে সবগুলো দুনিয়া, যারা দুনিয়া দুনিয়া করেন সবগুলো দুনিয়া। এই জন্য ওই ব্যক্তি বলেন যা যে ব্যক্তি দুনিয়া দুনিয়া করে সে যদি ওই চিন্তাটার 100 ভাগের 99 ভাগ দুনিয়া দুনিয়া করতো, 1 ভাগ আখেরাত করতো তবে সে আখেরাতও পেয়ে যেত দুনিয়াও পেয়ে যেত। এখন আমাদের 100-এ 100 দুনিয়া দুনিয়া, না দুনিয়া পাই না আখেরাত পাই, একটা সময় চলে আসে দুনিয়া আমাকে ধোকা দিয়ে যায় আর আখেরাতও বরবাদ হয়ে যায়, দুনিয়াও আমার হাতছাড়া হয়ে যায়। অনেক মানুষের কাছে আজ হজ ফরজ করে না, এই বাড়ির কাজটা শেষ করি তারপরে হজে চলে যাব, বলে এই জায়গাটা কেনা হয়ে যাক এরপরে হজে যাব, বলে এই বিজনেসটা আর একটু খারাপ হোক আর একটু ভালো করে ডেভেলপ করে নি এরপরে আমি হজে চলে যাব।
ছেলেকে উচ্চ শিক্ষার জন্য বিদেশে
পাস করে আসুক
তারপরে
ওর চাকরিটা হয়ে যাক, এক একটার পরে এক একটা বাহানা, হজ ফরজ হওয়ার পরেও সে এভাবে করে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে, কাকে? যে হজ ফরজ করছে তাকে না কাকে ঘুরাচ্ছেন আপনি, কাকে ধোকা দিচ্ছেন আপনি? আপনার উপরে হজ পৃথিবীর কোনো ব্যক্তি ফরজ করতে পারেনি, কারো বাবারও সাধ্য নেই আপনার উপরে হজ ফরজ করবে, হজ ফরজ করার মালিক তো আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আপনাকে সাহিবে মালিক বানিয়ে দিয়েছেন, আপনাকে টাকার মালিক বানিয়েছে, এখন আপনি তার পথে খরচ করবেন, আপনি হজ ফরজ আপনি হজ করবেন, এখন আপনি সান্ত্বনা দিচ্ছেন ছেলেটা পাস করে আসুক আমার এই বিজনেসটা ঠিক হয়ে যাক, এই বাড়িটা কেনা হয়ে যাক, এই জায়গাটা রাখা হয়ে যাক, এরপরে 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 করতে করতে একটা দিন আজরায়েল সামনে চলে আসে, তখন অনুশোচনা ছাড়া আর কোনো
কিছু করা থাকে না,
কিছু থাকে না, বাড়ির জায়গায় বাড়ি থেকে যায়, টাকার জায়গায় টাকা থেকে যায়, সন্তানের জায়গায় সন্তান থেকে যায়, আর আপনার ফরজ হজ আদায় না করার কারণে সেই গুণানি আপনাকে কবরে যেতে হয়, আর এই শাস্তি যে কতদিন আপনি ভোগ করবেন কেউ বলতে পারে না। অথচ আমরা যে আমার উপরে হজ ফরজ করলো তাকেই ধোকা দিচ্ছি, এত টাকার মালিক যে আল্লাহ আমাকে বানিয়েছে তাকেই ধোকা দিচ্ছি। আফসোসের বিষয় এগুলো, সত্যি বলছি। আপনার আপনার ফ্যাক্টরিতে বা আপনার কোম্পানিতে দিনমজুর আছে? নেই এমনটা নয়, দিনমজুর আপনার কাছে আছে, আপনার আশেপাশে আছে, একটু তাদের দিকে তাকিয়ে দেখেন। সত্যি বলছি সোহেব ভাই, মাইনুদ্দিন ভাই, আপনি দেখবেন আমাদের ফয়জানি মদিনা তো কিছু আসে, আমরা যাদেরকে নিয়ে আসি কাজের জন্য এদেরকে জিজ্ঞাসা করেন ভাই ভালো আছেন, এ মুস্কি হাসি দিয়ে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলা যেমন রাখছে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। সে হয়তো সকালে খেয়ে আসতে পারেনি, কালকে আমাকে একজন বলল, গতকাল ফয়জানি মদিনায় একজন লোককে ডাকা হয়েছে কাজের জন্য, তো বলল কি ভাই আমাকে 50টা টাকা দেন আমি নাস্তা করব। যিনি টাকাটা দিয়েছে রাত্রে সে আমাকে বলল যে 50 টাকা নিল নাস্তা করার জন্য, কিন্তু টাকাটা নিয়ে নিচে গেল, একটা বস্তা নিয়ে নিচে গেল, আবার চলে আসলো, নাস্তা করেনি। আমি জিজ্ঞেস করলাম আপনি নাস্তা করেননি বা পরে করেনি? মানে কি ক্ষুধা লাগছে বিদায় তো টাকাটা চেয়ে নিয়েছে, 50 টাকা নেওয়ার পরে সে নাস্তা করবে, কিন্তু নাস্তা না করে সে ফিরে আসছে। তো আমার মাথায় এটাই কাজ করলো, হয়তোবা 50 টাকা দিয়ে বাসায় বাজার করে দিয়ে আসলো কিনা, বা 50 টাকা দিয়ে কোনো কাজ করবে কিনা, কি জন্য সে রেখে দিল।
এটাও চিন্তা হতে পারে যে খাবারের কাছাকাছি গেছে জানা চিন্তা, আর 50 টাকা বলে হয়তো পরিবারের সকলের
জন্য সবার জন্য খাবার হয়ে যাবে। তো আসলে দিন মজুর যে আছে ওদের এক একটা টাকার অনেক দাম আছে, অনেক দাম। হালাল উপার্জন, পরিশ্রম করে, রক্ত পানি করে, ঘাম ঝরিয়ে তার এক একটা টাকা উপার্জন করে, তাদের টাকার দাম আছে। আবার সমাজের মধ্যে কু অভ্যাসের কিছু লোক দেখা যায়, ওই টাকার প্রতিও তাদের আবার দৃষ্টি থাকে, গরিবের 2-4-5 টাকার দিকে দৃষ্টি যতদিন আপনার থাকবে ততদিন আপনি না আল্লাহ তাআলার দরবারে ভালো হতে পারবেন, না দুনিয়ার চোখে আপনি ভালো হতে পারবেন, কারো কাছে আপনি ভালো হতে পারবেন না, গরিবের 2 টাকার নোটের দিকে যতদিন আপনার দৃষ্টি থাকবে। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে গরিবি হালত যে রেখেছেন, দিন মজুর যে আছি, আল্লাহ তাআলা এভাবেই যেন ইমানের সাথে হালাল উপার্জনের মাধ্যমে এইভাবেই দিনটা অতিবাহিত করতে পারি, এইভাবেই যেন দুনিয়া ত্যাগ করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বগুলোতে আবারও নতুন নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আসুন আমরা যে যেখানে আছি দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
ফেরেশতে কবর মে জলওয়া
दिखाएं आपका जब फिरिश्ते कब्र में जलवा दिखाए आपका जब फिरिश्ते कब्र में जलवा दिखाए आपका हो ज़बां पर प्यारे आका हो सलाम है मदीनार श्रेष्ठ बादशाह सलातो सलाम अर्श आज़मेर तारों का अर्श आज़मेर तारों का सलातो सलाम है मदीनार श्रेष्ठ बादशाह सलातो
والسلام الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
تهجد آر فجر رباش تھی جار رحمت پرنو پربات ہوئی تار